নমস্কার। জীবনবাণী অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুকে জানাই আমাদের আন্তরিক অভিনন্দন। তাহলে দেরি নয় বন্ধু, শুরু করছি আজকের জীবনবাণীর অনুষ্ঠান। পবিত্র বাইবেল বলে, একজন পাপী মন ফিরালে স্বর্গে আনন্দ হবে। প্রভু যীশু এ পৃথিবীতে এসেছিলেন পাপীদের পরিত্রাণার্থে। যে কেউ তাকে বিশ্বাসে গ্রহণ করে সে পরিত্রাণ পায়। ঈশ্বর আমাদের বিশ্বস্ত থাকতে বলেছেন। আমাদের অবিশ্বস্ততা অনন্ত মৃত্যুর দিকে নিয়ে যায়, কিন্তু বিশ্বস্ততা অনন্ত জীবনের দিকে নিয়ে যায়। প্রিয় শ্রোতা বন্ধু, আজকের আলোচনার মাধ্যমে আপনি আপনার জীবনের সিদ্ধান্ত গ্রহণ করুন।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা এবং আজকের এই অনুষ্ঠানে সাদর অভ্যর্থনা। জীবনবাণীর অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র থেকে আলোচনা করে চলেছি। গত অনুষ্ঠানে আমরা শুনেছি যে যাদের জীবনে প্রার্থনা ফল প্রদান করেছে তাদের জীবন কেমন হবে এবং সেই জীবন হবে বিশ্বাসের দ্বারা প্রভু যীশু খ্রিস্টে হৃদয় বাস করেন, যেন আমরা সর্ব অবস্থায় প্রেমে বদ্ধমূল হই এবং পবিত্রগণের সাথে বুঝতে সমর্থ হই। অর্থাৎ যে জীবনে খ্রিস্ট থাকেন সেই জীবনকে একটা গাছের সঙ্গে তুলনা করেছেন সাধু পৌল, এবং তিনি বলছেন যে এমনভাবে প্রেমের সেই গাছ রোপিত হয়েছে, বেড়ে উঠেছে। অথবা তিনি আরেকটি তুলনা দিয়েছেন বাড়ির সাথে, যে বাড়ির ভিত্তিমূলই হচ্ছে প্রেম। অর্থাৎ খ্রিস্টপূর্ণ জীবন যে কোনো সুফল উৎপাদন করুক না কেন, তা প্রেমের দ্বারাই উৎপন্ন করে, এবং প্রেমই হল মাপকাঠি। নির্মাতা প্রেমেই আপন কার্য সম্পাদন করেন। আবার আরেকটা দিক আছে যে মানুষের হৃদয়ে খ্রিস্ট আছেন, আর সেই জীবন যে অপরের প্রীতিজনক হবে এমন নয়, কিন্তু হৃদয়ে খ্রিস্ট বাস করছেন অথচ মানুষকে কোনোভাবে তুষ্ট করতে হবে, এই করতে গিয়ে আমরা অনুচিত বা অন্যায় কাজও করে ফেলতে পারি। অথচ যা হৃদয়ে প্রভু যীশু খ্রিস্ট বাস করেন, সে অপরের এমনকি শত্রুরও মঙ্গল কামনা ও মঙ্গল সাধন করবে। প্রেমে বদ্ধমূল বলতে প্রেমে স্থির বিশ্বাসী ও সুনিশ্চিত সুদৃঢ় হতে হবে। হৃদয়ে খ্রিস্টের অবস্থিতি ও খ্রিস্টের প্রেম বিষয়ে কোনো সন্দেহ, কোনো দ্বিধা থাকবে না। এই জন্য প্রয়োজনে বন্ধু প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে, তবু তাদের ঘৃণা না করে প্রেমে সকলকে খ্রিস্টের কাছে নিয়ে আসতে হবে। প্রভু যীশু খ্রিস্ট তো মানুষকে প্রেম করতেন, তা বলে তাদের অন্যায়ের প্রতিবাদ কি করতেন না? কতবার ধিক্কার দিয়েছেন, ভৎসনা করেছেন যেন তারা পরিবর্তিত হয়। মানুষ যখন আমাদের প্রতি দুর্ব্যবহার করে, অনিষ্ট পরিকল্পনা করে, তখন তাদের প্রতি ধৈর্যপূর্বক সহ্য করা বড় দুষ্কর। সেই স্থানে ইফিসিয়দের জন্য পৌলের প্রার্থনায় আশ্চর্য বোধ আমরা করব না। সাধু পৌল প্রার্থনা করছেন, যাহাতে তোমরা তাহার আত্মা দ্বারা আন্তরিক মনুষ্যের সম্বন্ধে শক্তিতে সবলীকৃত হও। আমাদের হৃদয়ে খ্রিস্টের প্রেম আমরা তখনই বুঝতে পারব যখন খ্রিস্ট আমাদের হৃদয়ে থাকবেন। আর এই যে কথা লেখা আছে, সেই প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা ও গভীরতা কি, এ কেবলমাত্র খ্রিস্টের প্রেমের ক্ষেত্রেই প্রযোজ্য। সাধু পৌল খ্রিস্টের জ্ঞান সম্বন্ধে বলেছেন যে তাঁহার প্রেম জ্ঞানাতীত। কিছু লোক আছেন যাদের খ্রিস্ট প্রেম বিষয় মোটামুটি একটা ধারণা আছে, কিন্তু সেটাই কি যথেষ্ট? সাধু পৌল প্রার্থনা করেছেন যেন খ্রিস্ট বিশ্বাসীরা আপন আপন হৃদয় যথার্থভাবে খ্রিস্টের প্রেম জানতে পারে। যোহন তার পত্রে বলেছেন, প্রথম যোহন তার চারের অধ্যায় আট পদে, যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না। খ্রিস্টের প্রেম যখন আমরা আমাদের জীবনে চর্চা করি তখন বিস্ময়াপন্ন হই। আমরা বলি সত্যিই খ্রিস্টের প্রেম আমাদের জ্ঞানাতীত। সাধু পৌলের প্রার্থনার মধ্যে আর একটা কথা পাই, এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হও। এ কথাগুলো আমাদের বুদ্ধির অতীত, কারণ ঈশ্বরের সমস্ত পূর্ণতার দ্বারা কি বোঝায় তা কেউ জানে না। সম্ভবত সাধু পৌল এই ইচ্ছা প্রকাশ করেছেন যেন সকল খ্রিস্ট বিশ্বাসীরা তাদের গ্রহণ ক্ষমতার শক্তির পূর্ণ পরিমাণ অনুসারে ঈশ্বরের নিকট থেকে শক্তি লাভ করে, যাতে ঈশ্বরের ইচ্ছা যতদূর সম্ভব তার জীবনে পূর্ণ হয়। সাধু পৌল প্রথম প্রার্থনায় এই চাইলেন যেন খ্রিস্ট বিশ্বাসীরা জ্ঞানের আলো পায়, যেন তারা বুঝতে পারে কেমন উৎকৃষ্ট খ্রিস্টীয় জীবনযাপন করা সম্ভবপর। দ্বিতীয় প্রার্থনায় তিনি চাইলেন যে খ্রিস্ট বিশ্বাসীরা এমন শক্তিসম্পন্ন হয় যেন তাদের ধর্মীয় জীবন ফলপ্রসূ হয়। বিশেষ করে ১৯ থেকে ২১ পদ পর্যন্ত পাঠ করব। লেখা আছে, ১৮ পদ থেকে পড়লে বোঝা যাবে, সমস্ত পবিত্রগণের সহিত বুঝিতে সমর্থ হও যে সেই প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা ও গভীরতা কি, এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম তাহা যেন জানিতে সমর্থ হও, এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হও। পরন্তু যে শক্তি আমাদিগেতে কার্যসাধন করে, সেই শক্তি অনুসারে যিনি আমাদের সমস্ত যাসনার ও চিন্তার নিতান্ত অতিরিক্ত কর্ম করিতে পারেন, মণ্ডলীতে এবং খ্রিস্ট যীশুতে যুগপর্যায়ের যুগে যুগে সমস্ত পুরুষানুক্রমে তাঁহারই মহিমা হোক, আমেন। প্রার্থনা শেষ হলে পর সাধু পৌল ঈশ্বরের মহিমা প্রচার না করে থাকতে পারেননি। প্রার্থনার শেষে তিনি এই বিশ্বাস অভিব্যক্ত করলেন যে তিনি এমন কিছু যাচনা করেননি যা ঈশ্বরের অসাধ্য, অধিকন্তু তিনি যে বিষয় যাচনা করেছেন তা ঈশ্বরের তুলনায় অতি ক্ষুদ্র বিষয়। আমাদের সমস্ত যাচনার ও চিন্তার নিতান্ত অতিরিক্ত কর্ম, একথা কেমন চমৎকার! আমাদের ঈশ্বরের নিকট মহৎ মহৎ বিষয় প্রত্যাশা করা উচিত, কোনই উত্তম কাজ তাঁর অসাধ্য নয়। যে শক্তি আমাদিগেতে কার্যসাধন করে, সেই শক্তি আমাদের কথাটা স্মরণে রাখতে হবে, এমন শক্তি আছে যা পবিত্র জীবনযাপনের জন্য বিশ্বাসী মাত্রের সুপ্রাপ্য। যখন খ্রিস্ট যীশু আমাদের জীবনে বাস করেন তখন আমরা সেই শক্তি লাভ করি। আমাদের জীবনে যা কিছু মন্দ সবই ওই শক্তিতে দমিত হয়, উপরন্তু ওই শক্তিতে আমরা সবল হই। শেষ কথা সাধু পৌল উচ্চারণ করলেন, আমাদের নয় তাঁরই মহিমা হোক। আমরা ইফিসীয় মণ্ডলীর প্রতি প্রেরিত পৌলের পত্রের এইবারে এক নতুন অধ্যায় আলোচনা শুরু করব, অর্থাৎ চারের অধ্যায়। ইফিসীয়দের পত্রের শেষ তিনটি অধ্যায় মণ্ডলীর আচরণ অর্থাৎ বিশ্বাসী সন্তানদের আচরণ ও জীবনযাত্রার বিষয় বলা হয়েছে। আমরা অবশ্য ইতিপূর্বে বিশ্বাসী খ্রিস্টানের স্বর্গীয় আহ্বানের কথা শুনেছি, এখন সাধু পৌল তাদের আচার আচরণ ও জীবনযাত্রা কেমন হবে সেই বিষয় বলছেন। তিনি প্রথমেই তাঁর বক্তব্যে বলেছেন যে খ্রিস্ট বিশ্বাসীরা স্বর্গীয় স্থানে অবস্থান করছে। দ্বিতীয়ত, খ্রিস্ট হলেন মণ্ডলীর মস্তক, মণ্ডলী হল দেহ। খ্রিস্ট পিতার দক্ষিণে অবস্থান করছেন, মণ্ডলী কিন্তু এই জগতে অবস্থান করছেন। ইফিসীয় তার একের অধ্যায় থেকে তিনের অধ্যায় আমরা পেয়েছি মণ্ডলীর আহ্বান, মণ্ডলীর গঠন এবং মণ্ডলীর আইন। এই শেষ তিন অধ্যায় আমরা দেখব মণ্ডলীর আচার আচরণ, মণ্ডলীর স্বীকারোক্তি এবং মণ্ডলীতে মতবিরোধ। মণ্ডলী গঠনে নূতন মানুষ ভবিষ্যতে বিবাহের কন্যা, আবার মণ্ডলী খ্রিস্টের সৈনিক। প্রথম তিন অধ্যায়ের যে আলোচনা আমরা এর আগে করেছি তা কিন্তু উঁচু স্তরের স্বর্গীয় স্থানের আলোচনা। এখন আমরা মণ্ডলী বিষয় আলোচনা করছি জগৎস্তরে। স্বর্গীয় স্থান থেকে নেমে জগৎস্তরে, আর যখন জগতের দিকে তাকাই দেখি মন্দ আত্মায় মন্দতায় ভরা পৃথিবী এবং নাস্তিকতা, সন্দেহপ্রবণতা ও অবিশ্বাসী জনতা। আর যখনই জগতের পথে পা বাড়াই তখনই কিন্তু সংঘর্ষ শুরু হয়। জগতের পথে চলে প্রভু বলেন, আমরা কি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি? তিনি বলেন, আমরা জগতের মধ্যে আছি কিন্তু আমরা জগতের নয়। বাইবেলের পুরাতন নিয়মে আমরা দেখতে পাই যিহোশুয়া কনানে প্রবেশ করে যে অবস্থায় ছিলেন, আমরা ইফিসীয় পত্রের বর্ণনায় সেই অবস্থায় রয়েছি। ইসরায়েল জাতি জর্দন নদী পার হয়ে কনানে পৌঁছালেন, কেননা অব্রাহাম, ইসহাক, জাকবের, মসির কাছে ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছিলেন সেই প্রতিজ্ঞা যে সত্য তা প্রকাশ হতে চলেছে। আপনাদের নিশ্চয় মনে আছে যে জর্দনের পূর্বপারস্ত সিটিম থেকে যাত্রা করে জলে ভরা জর্দন পার হয়ে কনানে প্রবেশ খ্রিস্টের পুনরুত্থানের এক প্রতীক, মৃত্যু, সমাধি ও পুনরুত্থান। আজ যারা খ্রিস্টে বিশ্বাসী আর যাদের অন্তরে খ্রিস্ট যীশু বাস করছেন, তারাও কনান দেশে বাসকারী ইসরায়েলের মতন পুনরুত্থিত জীবনে নূতন দেশে বাস করছে। যিহোশুয়া পুস্তকে অধিকার এই শব্দটা কিন্তু খুবই অর্থপূর্ণ। যিহোশুয়া ইসরায়েল সন্তানদের নিয়ে কনান দেশে প্রবেশ করেছিলেন। জয়ের আনন্দ লাভের জন্য, দেশের উপরে ঈশ্বরের আশীর্বাদ লাভের জন্য। কিন্তু আমরা দেখতে পাই যে তাদের সামনে তখনও বাধা অনেক, বহু শত্রু তখনও তাদের বাধা দেবার জন্য প্রস্তুত। ইসরায়েলের সামনে অনেক কাজ, শত্রুনিধন, দেশ জয় ইত্যাদি, কেননা ঈশ্বর বলেছেন এই দেশ তোমায় আমি দিলাম, এখন যেখানে তুমি পা রাখবে সেই স্থান তোমার, সুতরাং তাদের পা বাড়াতে হবে, দেশ জয় করতে হবে। ইফিসীয় প্রথম তিন অধ্যায় অবস্থান শব্দটিও গুরুত্বপূর্ণ। বিশ্বাসী খ্রিস্টানের অবস্থান কি আমরা শুনেছি এর আগেই প্রথম অধ্যায়ে, স্বর্গীয় স্থানে। ঈশ্বর সমস্ত স্বর্গীয় দানে বিশ্বাসীকে আশীর্বাদযুক্ত করেছেন, কিন্তু আমরা সেই দান লাভের জন্য পা কি বাড়িয়েছি? আমরা কি এগিয়ে চলেছি? খ্রিস্ট বিশ্বাসীর জন্য স্বর্গীয় স্থানের সকল আশীর্বাদ রাখা আছে। আমাদের সাহস, নির্ভর ও বিশ্বাস নিয়ে এগিয়ে গিয়ে অধিকার করতে হবে। এতক্ষণ আমাদের কাছে স্বর্গীয় স্থানের গৌরবময় বিষয় ঘোষণা করা হয়েছে, এখন সেই স্বর্গীয় স্থানের অধিকার রক্ষার জন্য কিছু নির্দেশ দেওয়া হচ্ছে। কিছু লোক আছেন যারা এই ইফিসীয় পত্রের প্রথম অংশ পর্যন্ত এসেই খুশি, পরের অংশ আর প্রয়োজন মনে করেন না। তারা নিয়মিত উপাসনায় আসেন, কয়ারে বসে সুন্দর কথা বলেন, গান গান, পালক ও ডিকনদের মধ্যে চলে সুন্দর কথা, মণ্ডলীর সাধারণ সভ্যদের সাথে মেলামেশা করাটা পছন্দ করে না। পালক মহাশয় তাদের জিজ্ঞাসা করেন, আপনারা মণ্ডলীর সভ্য হন না কেন? তারা আকাশের দিকে চেয়ে চোখ মিটমিট করে বলে, আমরা স্বর্গীয় মণ্ডলীর সভ্য। কথাটা খুবই সুন্দর, শুনতে মধুর, কিন্তু আত্মিক অবস্থায় আমরা গৌরব করতে পারি, প্রশংসা করতে পারি কর্তব্য পূরণের জন্য, সেবার জন্য জাগতিক মণ্ডলীর সাথে যোগাযোগ রাখতে হবে। কেননা আমরা দেখেছি মণ্ডলী বা দেহ এই জগতে অবস্থান করছে, সুতরাং সেই মণ্ডলীর মধ্যেও কাজ আছে। জগতের মণ্ডলী নূতন মানুষের সমাবেশ, সেখানে কর্তব্য পালনের মধ্যে দিয়ে আশীর্বাদ লাভ হয়। মণ্ডলীতে থাকার জন্য ঈশ্বরের নির্দেশ শুনতে হয়, নির্দেশ মতো চলতে হয়। স্বভাবে নম্রতা, কথায় মৃদুতা, কার্যে দৃঢ়তার প্রয়োজন হয়। যারা খ্রিস্টের, ঈশ্বরের আত্মা তাদের সাথেই কথা বলছেন। যারা খ্রিস্টের নয়, এই পত্র তাদের সাথে কথা বলে না। যারা মুক্তিপ্রাপ্ত, উদ্ধারপ্রাপ্ত, তাদের জন্যই এই পত্র, মৃতদের জন্য নয়। সাধু পৌল বলেছেন, তোমরা পূর্বে পাপে মৃত ছিলে, যাদের মধ্যে জীবন নাই, কারণ খ্রিস্টই হলেন জীবন, আর যাদের জীবন নাই তারা কি করে পত্রের নির্দেশ গ্রহণ করবে? মনে রাখব আমরা যে প্রথমে মৃত অবস্থা থেকে জীবনে আসতে হবে, তবেই আমরা জীবিতদের প্রতি নির্দেশ শুনতে পাব এবং পালন করতে পারব। জগতের ধর্ম কর্ম বলছে, জগতে ভালো কাজ করো তবেই একজন কেউ হতে পারবে। ঈশ্বরের ঠিক বিপরীত কথা বলছেন, জগতে জীবিত মানুষ হও তবেই ঈশ্বরের কাজ করতে পারবে। কি করে আমরা ঈশ্বরের কাজ করব যদি আমাদের অন্তর অপবিত্র, অন্তর দুঃখে ভারাক্রান্ত? মনে রাখব, আমাদের জীবনে ঈশ্বরবিহীন কখনোই আমরা ভালো কাজ করতে পারি না, এবং খ্রিস্টের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি। আপনার কি মনে হয়, কাজ করে জীবন্ত হতে হবে না জীবন্ত হয়ে কাজ করতে হবে? মৃতেরা কি কাজ করে? সেই জন্য তো সাধু পৌল বলেছেন যে পূর্বে তোমরা পাপে এবং অপরাধে মৃত ছিলে। মৃত মানুষ যেমন কথা বলতে পারে না, মৃত মানুষ যেমন নড়তে পারে না, তেমনি আত্মায় যারা মৃত তারা ঈশ্বরের সেবা এবং মানুষের সেবা করতে পারে না। আমাদের মনে রাখতে হবে সেই বিষয়ে। আমরা বিশেষ করে আমাদের জীবনকে নিয়ে চিন্তা করি যে আমরা কি অবস্থায় রয়েছি। ঈশ্বর চান এই জগতে আমরা তাঁর সেবা করি, তাঁর গৌরব করি, তাঁর প্রশংসা করি, এবং সঙ্গে সঙ্গে এই জগতের সমস্ত মন্দতা, সমস্ত পঙ্কিলতা, সমস্ত অধর্ম যে জগতের মধ্যে, সেই জগতে আমাদের বাস করতে হলে আমাদেরকে সৈনিকের ন্যায় জীবনযাপন করতে হবে। মন্দতার বিরুদ্ধে, পাপের বিরুদ্ধে আমাদেরকে সর্বদা লড়তে হবে, এবং তা রক্তমাংসের বিরুদ্ধে নয়, কিন্তু অন্ধকারের শক্তি, দিয়াবলের বিরুদ্ধে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, এখন আমরা বিশেষ করে ইফিসীয় তার চারের অধ্যায় আমরা প্রথম পদ পাঠ করব। লেখা আছে এখানে উপরে 388 পৃষ্ঠায়, ঈশ্বর ভক্তের উপযোগী আচরণ করিতে বিনতি। অতএব প্রভুতে বন্দী, আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা যে আহ্বানে আহত হইয়াছ তাহার যোগ্যরূপে চল। সাধু পল বলছেন যে তিনি প্রভুতে বন্দী, তিনি বন্দী এই জন্যই যে তিনি স্বর্গীয় স্থানে প্রভুতে অবস্থিতি করছেন, আবার সেই সঙ্গে তিনি জগতেরও বন্দী যেহেতু পরজাতির কাছে খ্রিস্টকে প্রচার করেছেন। সাধু পৌল খ্রিস্টানদের কাছে নম্রভাবে বিনতি করছেন, যেমন রোমিও তার ১২ অধ্যায় ১ পদে বিনতি করেছেন, তোমরা তোমাদের চলার পথ ঠিক করো, কেননা তোমরা ঈশ্বর কর্তৃক আহুত, মনোনীত ও অনুগ্রহপ্রাপ্ত। উপযুক্তরূপে চলার অর্থ খ্রিস্টান তার অবস্থান অনুযায়ী চলবে। স্বর্গীয় স্থানে যে অবস্থান করছে সে অবশ্যই মনে রাখবে আমি কোন স্তরের লোক। পবিত্রতা, নম্রতা ও মৃদুতা অবশ্যই আমাদের আচার ব্যবহারে দেখা যাবে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, আমরা যখন এই জগতের মধ্যে আছি, আজকের আমাদের অন্তর এবং জীবন, আমাদের স্বভাবকে পরীক্ষা করে দেখি, আমার মধ্যে কি সেই পবিত্রতা, সেই নম্রতা ও মৃদুতা আছে? যদি সেই ব্যবহার, সেই আচার আচরণ নেই, তবে নতুন করে খ্রিস্টের হাতে সমর্পিত হই, যেন তাঁর প্রেমে, তাঁর পবিত্রতায়, তাঁর নম্রতা ও মৃদুতা আমরা লাভ করতে পারি, যেন এই জগতের মাঝে আমরা আদর্শ খ্রিস্টীয় জীবনযাপন করতে পারি, যেন অন্যেরা দেখে আমাদের মধ্যে খ্রিস্টকে দেখতে পায়। আপনি যদি চান ঈশ্বরের চরণতলে সমর্পিত হয়ে প্রার্থনা করতে, তবে আসুন আমার সঙ্গে অবনত হন এবং এই প্রার্থনায় যোগ দিন। প্রিয়তম প্রভু, তোমার পবিত্র মহানামের ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে তোমার অসীম প্রেমে প্রেম করেছ। তুমি চেয়েছ যেন আমরা তোমার সেই সত্য জানি এবং এই জগতের মধ্যে পৃথকীকৃত জীবনযাপন করি। আমরা তখনই পারি যদি তুমি আমাদের মধ্যে বিরাজিত হও। সাহায্য করো, আমাদের মধ্যে অনেক দুর্বলতা, মন্দতা বিরাজ করে, অপবিত্রতা। তুমি আমাদের হৃদয়ে এসো, আমাদের সমস্ত অপবিত্রতা দূর করে দিয়ে তোমার শক্তিতে, তোমার প্রেমে, তোমার উপস্থিতিতে জীবনযাপন করতে তুমি বিশেষ সাহায্য করো। আমাদের প্রত্যেক শ্রোতা বন্ধুকে আশীর্বাদ করো, তাদের ব্যক্তিগত জীবনে, পরিবারে ও কার্যক্ষেত্রে তোমার অপূর্ব উপস্থিতি দিয়ে, তোমার শক্তি এবং সাহচর্যের মধ্যে দিয়ে সঠিক পথে চলতে তুমি সাহায্য করো। এই মন্দ জগতের সমস্ত মন্দতার উপরে বিজয় লাভের জন্য যে শক্তি অনুগ্রহ প্রয়োজন, তা তুমি ঊর্ধ্ব থেকে দান করো এবং তোমার বাক্যের আলোয় আমাদের প্রত্যেকের জীবন পথকে তুমি আলোকিত করো, যেন ভালো মন্দ কি আমরা বুঝতে পারি, যেন অন্যায়ের সঙ্গে আমরা আপোষ না করি, কিন্তু সত্যকে আমাদের জীবনে রেখে সত্যে জীবনযাপন এবং সত্যকে প্রতিষ্ঠিত করতে পারি। তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো। সকল ধন্যবাদ, গৌরব, মহিমা শুধুমাত্র তোমাকে জানিয়ে এ প্রার্থনা তোমার যীশু নামে চাইলাম, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন।
শ্রোতা বন্ধু, আজকের সময় এখানেই শেষ। আপনি যদি প্রভু যীশু খ্রিস্ট ও তাঁর জীবন সম্পর্কে জানতে চান, তাহলে শীঘ্রই আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল জীবনবাণী বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আবার বলছি, জীবনবাণী বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। তাহলে ঠিক এই সময় এই দিনে শোনার আমন্ত্রণ জানিয়ে জীবনবাণীর পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।